হলির শোভা দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী, যারাই আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণীতে আমরা সাহাবাই কিরাম আলহামদুলিল্লাহ রেদওয়ান সহ যারাই আমাদের আকাবিরগণ রয়েছেন এনাদের বিষয়বস্তুগুলো থাকে, বিশেষ করে আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া মাদানী মুজাকারার মধ্যে যে সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করে থাকেন এগুলো সম্পর্কিত আমরা কিছু মাদানী ফুল দিয়ে থাকি। আজকেরও এর ব্যত্যয় ঘটবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব, বিশেষ করে আজকের আমাদের অনেকগুলো বিষয়বস্তু রয়েছে, ফ্যাশনের ব্যাপারে কিছু বিষয়বস্তু রয়েছে, বৃষ্টির পানি বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির পানি জমে থাকা এবং ওই পানি দিয়ে অজু গোসল সারা, এ ব্যাপারে কিছু বিষয়বস্তু রয়েছে, গালি দেওয়ার ব্যাপারে কিছু বিষয়বস্তু রয়েছে, হাতেম তাই আমরা অনেকেই নাম শুনেছি, তার সম্পর্কে কিছুটা ইনশাআল্লাহ তাআলা ইসলামী নজরিয়াত কী রয়েছে, আমাদের আকীদা কী রয়েছে সে সম্পর্কিত কিছু বিষয়বস্তু আমরা জানব বয়ান করব। বিশেষ করে আজকের আমরা সাহাবাই কেরাম আলাইহিম রেদওয়ানগণের বিশেষ কিছু মর্যাদা নিয়ে, তাদের মর্যাদা কী রয়েছে, তাদের শান ও মান কী রয়েছে, এ সম্পর্কিত আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। নিজ সন্তানকে আল্লাহর ওলি আমরা কিভাবে বানাতে পারবো, অথবা নিজে যদি আল্লাহর ওলি হতে চাই তাহলে কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়, কম সময়ে বেশি ইলম আমরা কিভাবে হাসিল করতে পারি, আরো অনেকগুলো বিষয়বস্তু রয়েছে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনাতে যাব। দেখবো যে কতদূর আমরা আলোচনা করতে পারি, সাথেই থাকুন ইনশাআল্লাহ। ভালো ভালো নিয়ত সহকারে কিছু ভালো ভালো নিয়ত আমরাও করে নিই আল্লাহ তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শ্রবণ করব, মানে চ্যানেল দেখব, পাশাপাশি আমরাও ইলমি দিন নিজের শিখার এবং অপরের নিকট পৌঁছানোর নিয়তে, নেকির দাওয়াত দেওয়ার নিয়তে ইনশাআল্লাহ বয়ান করব। যখনই তুবু ইলাল্লাহ সাল্লু আলাল হাবিব বলা হবে আমরা এর জবাব প্রদান করব, যখন সাল্লু আলাল হাবিব বলা হবে আমরা যে কোনো একটি দুরুদে পাক পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন দুরুদে পাকের একটা ফজিলত জেনেই নিই আমরা, যেহেতু মাদানী চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দুরুদে পাকের ফজিলত আমরা বয়ান করে থাকি, আমরা শ্রবণ করে থাকি, আজকেরও বরকতের জন্য আমরা দুরুদে পাকের ফজিলত জেনে নিই। প্রিয় নবী রসুল আরবি আল্লাহ তাআলা শেষ নবী মুহাম্মদ আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমাদের মাঝে যথারীতি মুনর ভাই রয়েছেন, পাশাপাশি শোয়েব ভাই রয়েছেন, আমরা কালাম শ্রবণ করার চেষ্টা করব। মাদানী মুজাকারার আগ পর্যন্ত আমরা আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আপনাদের আমরা অভিমতগুলো শ্রবণ করে থাকি ইলম ও হিকমতের বাণী অনুষ্ঠানের মধ্যে। শুরুতে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনার দিকে যাব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে কি, আমাদের সমাজের মধ্যে ফ্যাশনের বাহার বলা যায়, ফ্যাশন এই ফ্যাশন সেই ফ্যাশন চলছে আর কি, পুরুষ বলেন মহিলা বলেন সবার ক্ষেত্রে ফ্যাশন চলছে। যেমন কেউ কোনো ফ্যাশন বের করলো, দেখা যায় প্যান্ট ছিঁড়া রয়েছে এটা একটা ফ্যাশন, শার্ট ছিঁড়া এটা একটা ফ্যাশন, এভাবে করে অনেক ধরনের ফ্যাশন আমাদের সমাজের মধ্যে রয়েছে। বাজারে যারা যায় নিজের জন্য পোশাক পরিচ্ছদ খরিদ করার জন্য, তারা দেখতে পায় তাদের রুচি অনুযায়ী তারা পোশাক পরিচ্ছদ খরিদ করে। বিশেষ করে গত মাদানী মুজাকারাতে আমির রাসুল দামাত বরকাত আলী যে ব্যাপারটি বলার চেষ্টা করেছেন এবং তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, মহিলাদের ক্ষেত্রে যে জিনিসটা বেশি হচ্ছে, যে একে তো আমাদের জন্য ইসলাম পর্দা ফরজ করেছেন, যেভাবে করে নামাজ আমাদের উপর ফরজ, মহিলাদের উপর পর্দা করাও ফরজ। পর্দা ফরজের ব্যাপারে পর্দার কিছু আহকামও ইসলাম আমাদেরকে দিয়েছেন, তো এই পর্দা অনেকে মেনটেন করে আলহামদুলিল্লাহ, অনেক মহিলারা পর্দা মেনটেন করে। কিন্তু এই পর্দা মেনটেন করতে গিয়ে, অর্থাৎ নিজেকে বোঝানোর জন্য যে আমি পর্দা করছি বোঝানোর জন্য তারা বোরকা ইউজ করে থাকেন, বোরকা পরিধান করে থাকেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সমাজের মধ্যে এই বোরকার যে চলন যেটা হয়ে যাচ্ছে, একে তো টাইট ফিট শরীরের সাথে লেগে থাকা বোরকা এবং বিভিন্ন ফ্যাশন এবং পাতলা কাপড়ের বোরকা হয়ে থাকে, অর্থাৎ নিজেকে আবৃত করা এটা একটা ফ্যাশন হয়ে যাচ্ছে আর কি, পর্দা করাটা একটা ফ্যাশন হয়ে গেছে। এবং আপনার দেখা যায় এটাকে ইসলামী যে অনুশাসন সেখান থেকে বের হয়ে এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে।
এ বিষয়ে বলেছেন, আসলে আমাদের পর্দাটা হওয়া দরকার কেমন, বোরকা যেটা পরি আমরা,
জি
আমাদের ইসলামী বোনরা যেটা পরে, তো এটা হতে হবে ঢিলা ঢালা এবং শরীরকে উত্তমভাবে আবৃতকারী, আর এর মধ্যে কোনো আকর্ষণ থাকবে না।
আচ্ছা,
যেমন এখন বর্তমানে কি হচ্ছে যে পর্দার নামে যে বোরকাগুলো পরা হচ্ছে, এর মাধ্যমে যে আকর্ষণ সৃষ্টি হয়, তো দেখা যায় যে বলে ওলামাই কেরাম এটাকে বোঝানোর জন্যই বলে এইভাবে। আমিরুল সুন্নাহ মাদানী মুজাক্কার একবার বলেছিলেন যে অনেক সময় এমন হয় যে মানুষের চেহারা অত সুন্দর না, অত আকর্ষণীয় না, সে এর মধ্যে যে বোরকা বা কাপড় পরে সে পর্দা করত, তার পর্দা হয়ে যেত, কিন্তু সে এই বর্তমানে প্রচলিত যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার মধ্যে পরে যে কাপড়ের বোরকা পরিধান করে, তার চেহারা ভালো না হওয়া সত্ত্বেও এটার মধ্যে আকর্ষণ আরো বেশি বৃদ্ধি পায়, যার কারণে মানুষের যেই নিরাপত্তার জন্য ইসলামিক এই বিধানটি মেনে আল্লাহ সন্তুষ্টি করার যে কাজটা মানে সহজ ছিল, সেটা এখন কঠিন হয়ে গেছে। যার কারণে যে আমাদের যারা এখন পর্দা পরে এভাবে বোরকা কিনে যারা, তো এখন কোন বোরকা পরা যাবে, কোনটা যাবে না, কোনটা শরীয়তে অনুমতি আছে, কোনটা নেই, অনেক সময় দেখা যায় বোরকা তো পরে, উপরে বোরকা গেটাপ আছে, নিচে পায়ের কিন্তু পর্যাপ্ত পর্দা নেই, কখনো টাকনো বের হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা আরো উপরে দেখা যাচ্ছে, খুবই পাতলা, তো এই ধরনের, তো এই তো এমন বোরকা না পরা উচিত, আর এমন বোরকাই পরা উচিত যেটার মাধ্যমে প্রকৃতপক্ষে পর্দা হবে। আমাকে বুঝতে হবে যে আমি এটা পরিধান করার আমার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য অ্যাজ এ মুসলিম, আমি একজন মুসলমান, আমাকে পর্দা করা ফরজ করা হয়েছে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গঠন প্রকৃতি যেটা আছে সেটা যাতে প্রকাশ না পায়, সেজন্য পোশাকটাকে পরতে হবে, বোরকা পরতে হবে, পর্দা করতে হবে, আর এটা পরার উদ্দেশ্য হলো আমার যে রূপ লাবণ্য আল্লাহ তাআলা দান করেছে সেটা গোপন রাখা। এখন আমি যদি এমনই পোশাক পরলাম যারও আকর্ষণ নেই বা পরবে না, এখন তারও কি একবার তাকাতে মনে চায়, তো আমার একটু চিন্তা করে দেখা উচিত আমার নিয়ত কি রয়েছে, আর আমি কি প্রকৃত ইসলামিক যে বিধান সেটা মেনে পর্দা করলাম কিনা। তো অতএব এই বিষয়গুলো যদি সুস্থ মস্তিষ্কে কেউ চিন্তা করে, অতএব তার পর্দার সংজ্ঞা তার বুঝে আসবে, বোরকা কিভাবে পড়তে হবে সেটাও তার বুঝে আসবে, এবং যে ফিতনা, এই ফিতনা থেকে বাঁচার জন্য সে একটা ভূমিকা পালন করতে পারবে,
পালন করতে পারবে। এক্ষেত্রে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া যে ব্যাপারটি আমাদের জন্য শেয়ার করেছেন, সেটা হচ্ছে যে ইসলামী বোন যারা মহিলারা রয়েছেন তারা অবশ্যই বোরকা তো পরিধান করেই ঘর থেকে যদি বের হতে হয় তাহলে বোরকা সহ বের হবেন, নিজেকে পরিপূর্ণ আবৃত করে বের হবেন। আর হাত মোজা রয়েছে, পা মোজা রয়েছে, এগুলো পরিধান করে যদি আমরা বের হই, অনেকের হয়তো আগে এগুলো কষ্টকর হয়ে যেত, কিন্তু বর্তমান পরিস্থিতি আমরা সকলেই জানি অনেকেই হাত মোজা পরিধান করে, অনেকেই আবার পায়ে মোজা পরিধান করে, এই গরমের মধ্যেও পরিধান করে, কিছু থেকে বাঁচার জন্য পরিধান করা হচ্ছে, কোনো ভাইরাস থেকে বাঁচার জন্য পরিধান করা হচ্ছে। তো মূলত ইসলাম আমাদেরকে যে নিয়ম দিয়েছেন যে হে মহিলাগণ, তোমরা এভাবে নিজেকে আবৃত করে বের হও, অথবা এভাবে নিজেকে পরিচালিত করো, হে পুরুষগণ তোমরা এভাবে নিজেকে পরিচালিত করো, এই জিনিসগুলো যদি আমরা জেনে বুঝে এর উপর আমল করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের সামনে যে রাস্তা রয়েছে, সামনে যে পথ রয়েছে, এগুলো আসানের সাথে হবে এবং ইনশাল্লাহ জান্নাত নসিব হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে শাফাত দান করবেন। আর যদি আমরা এটাকে নিজেদের মন মাফিক বানিয়ে ফেলি যে কে বলার আছে, কে দেখার আছে, আমি আমার মতো করে থাকব, আমি স্বাধীন, আপনি স্বাধীনতা বলতে এটা নয় যে আপনি যা খুশি তা করবেন, আপনি স্বাধীন, আপনার বাক শক্তি স্বাধীন, সবকিছু স্বাধীন মনে করছেন, আর এই স্বাধীনতা নিয়ে আপনি যদি আপনার এমন কথা বলে দিলেন, আপনাকে গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকিয়ে দিল, হচ্ছে না এরকম? হচ্ছে না? আপনি কারো অবমাননা করলেন, আপনি আপনার সার্বভৌমত্ব, যে আমাদের দেশের সার্বভৌমত্ব রয়েছে, এর অবমাননা করলেন, আপনি নিশ্চয়ই দেশীয় অপরাধ করলেন, দেশদ্রোহী করলেন, এটা স্বাধীনতা নয়। অর্থাৎ স্বাধীনতা হচ্ছে আপনি কোনো কিছুর মধ্য থেকে, কোনো গণ্ডির মধ্য থেকে নিজেকে পরিচালিত করা। ইসলামের যে গণ্ডি রয়েছে, ইসলামের যে বেড়া জাল রয়েছে, এর মধ্যে নিজেকে নিয়ে আসা এবং এর উপর আমল করা। সেজন্য যে সকল মহিলারা বোরকা ইউজ করছেন, বোরকা পরিধান করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনার বোরকাকে আপনি চেক করুন, নিজে পরিধান করে আয়নার সামনে দাঁড়ান যে আদৌ আপনার এই বোরকা আপনাকে আবৃত করছে কিনা, অর্থাৎ ইসলাম যে জিনিসটি বলেছেন তার উপর আপনি আছেন কিনা, নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো পরিপূর্ণভাবে ঢাকা হচ্ছে কিনা, যদি না হয় তাহলে এটা চেঞ্জ করে আপনি যেটা শরী বোরকা রয়েছে, মাদানী বোরকা রয়েছে, সম্পূর্ণ আবৃত করার যেটা রয়েছে আপনি সেটা পরিধান করুন, ইনশাল্লাহ এর মধ্যে বারাকাত হবে এবং আল্লাহ যদি চাহে এটা আপনার নাজাতের জন্য ওসিলা হবে। তো আশা করি অনেকেই নিয়ত করবেন আমাদের এই অনুষ্ঠান দেখে। যারা এর আগে ফ্যাশনেবল বোরকা ইউজ করতেন, পাতলা বোরকা ইউজ করতেন, যে বোরকা বাহির থেকে দেখা গেলে ভিতরে যে জামা পরেছেন সেটা দেখা যাচ্ছে, তো বোরকা পরে কি লাভ হলো? তো এভাবে করে মানে শুধু শুধু বোরকার অবমাননা করা ঠিক হবে না। তো যেটা আমাদের পড়া দরকার, যেভাবে নিজেকে বোরকা পরার যে আপনার কি বলে এটাকে উদ্দেশ্য বলে, সেই উদ্দেশ্যটাকে আমরা সার্থক করি, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আরেকটি ব্যাপার যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু আমাদের বাংলাদেশেও এখন বৃষ্টি হচ্ছে, বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে, তো এই বৃষ্টির কারণে বন্যা হয়ে যায়, পানিতে প্লাবিত হয়ে যায়, বিভিন্ন জায়গায় পানিতে ভরে যায়, আমাদের আঙিনা পানিতে ভরে যায়, হয়তো আমাদের বাড়ির কাছে অথবা ঘরের কাছে কোনো ডোবা রয়েছে, সেই ডোবা পানিতে ভরে যায়, যদিও ডোবা থেকে আমরা কখনো পানি পান করে নি অথবা পানি কোনো ইউজ করে নি, ব্যবহার করে নি, অজু গোসল করে নি, কিন্তু এখন পানিতে টয়টম্বর হয়ে গিয়েছে, পানিতে ভরে গিয়েছে, এখন সেক্ষেত্রে আমরা সেই পানি দিয়ে অজু এবং গোসল করতে পারবো কিনা, সে ব্যাপারটা আমলি সুন্নাত খুব বিস্তারিত বলেছিলেন।
জি, এটা এমনও হয় অনেক সময় দেখা যায় বন্যার পানি আসলো বা বন্যার পানি আসার পরে পানিটা চলে যায়, তো দেখা যায় নিচু যে জায়গাগুলো পানিতে ভরে যায়,
ভরে যায়।
তো এইভাবে দেখা যায় যে বৃষ্টির সময় প্রবাহিত হয়, ছাদ থেকে পানি পড়ে ইত্যাদি, দেখা যায় অনেক সময় অনেক মাটির পাত্র থাকে বা ছাদের উপর অনেক বিভিন্ন জিনিস থাকে, আর অনেক সময় গড়িয়ে পানি পড়ে। তো এখানে যে মূল বিষয়টা মিরাল সুন্নাত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন সেটা হলো যে মনে রাখতে হবে পানির আসল যেটা আছে সেটা আমাদেরকে পাক মনে করতে হবে, যতক্ষণ না এটা নাপাক হওয়ার সুস্পষ্ট প্রমাণ না পাওয়া যায়। যখন পানি নাপাক হওয়ার প্রমাণ পাওয়া যাবে তখনই সেটাকে নাপাক বলা যাবে, আর সেই প্রমাণ অবশ্যই বিবেকবান জ্ঞানী, ঠিক আছে, এই ধরনের মানুষই বলবে, কোনো নাবালিক শিশু বা ইত্যাদি এদের তো কথার কোনো ই হবে না।
ময়লা দেখা যাচ্ছে,
জি
পানির রং চলে গেছে,
জি, গন্ধ,
হ্যাঁ,
মানে রং,
হচ্ছে
স্বাদ, গন্ধ, এগুলো
এগুলো
পরিবর্তন হয়ে গেছে।
পরিবর্তন হয়ে গেছে।
তো এটা তো নিজে যদি বুঝে না আসে, তো যে বুঝে তাকে তার শরণাপন্ন হওয়া, আর পানি গড়িয়ে পড়ছে, তো এই অবস্থা যদি দেখা যায় যে নাপাকি, তো সেই নাপাকি দেখার কারণে যে পানিটা প্রবাহিত হচ্ছে সেটার পরিবর্তন হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। আর আর এমনিতে যে জায়গার মধ্যে পানি জমা থাকে, তো সেই জায়গাগুলোর পানিকে পাকি বলতে বলতে হবে। আর সেই পানি দিয়ে অজু এবং গোসল উভয় করতে পারবে। আর মূল কথা এটাই যে নাপাক হওয়ার জন্য পানিটা নাপাক, এটা তো বৃষ্টির পানি আবদ্ধ, এটা তো বন্যার পানি আবদ্ধ, তো নাপাক বলার জন্য সুস্পষ্ট প্রমাণ লাগবে। যদি প্রমাণ না থাকে তাহলে এই পানিকে পাক মনে করে ব্যবহার করতে
অজু
পারবে।
গোসল করা যাবে।
জি জি
জি, এটা আসলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মাস আলাদা ছিল, যেহেতু আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে, পানিও জমছে, পানিও হচ্ছে, তো সে ব্যাপারে আমরা জেনে নিলাম ব্যাপারটা। ইনশাল্লাহ তাহলে এরপর আমরা আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে।
ইনশাআল্লাহ।
আমাদের সমাজে একটা সিস্টেম হয়ে গেছে এখন, যেহেতু মাদানী মুদাকারদের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয়, সেটা হচ্ছে যে কাউকে গালি দিয়ে কথা বলা, গালির প্রচলনটা বেড়েই চলছে। আপনি দেখবেন যে হাই সোসাইটি থেকে শুরু করে একদম নিম্ন শ্রেণী পর্যন্ত আপনার এই গালির প্রচলনটা মানে হচ্ছে।
জি,
আপনার কাউকে আপনার হাই সোসাইটির মধ্যে গালি দেওয়ার ধরন ভিন্ন থাকে, নিম্ন সোসাইটির মধ্যে গালি দেওয়ার ধরন ভিন্ন থাকে, কিন্তু গালি দেয়া হচ্ছে, প্রচুর গালি দেয়া হচ্ছে। গালির মাধ্যমে কাজ আদায় করা, গালি কাউকে গালি দিয়ে তাকে অপমানাপদস্থ করা, নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে গালি দেয়া থেকে বিরত থাকার জন্য বলেছেন, এবং ইসলামী শরীয়ত অবশ্যই এই গালিকে নিষেধ করেছেন এবং জাহান্নামের হকদারও বলা হয়েছে।
আমির আল সুনাত বলেন যে গালি যে দেয় আসলে সে হলো ফাসিক, ফিস্ক করলো, তো তার অবস্থাটা এমন, অভ্যাস পরিণত যখন হয়ে যায় তখন সে শুধু মানুষকে গালি দেয় না, দেখা যায় তার যানবাহনকেও গালি দেবে, রাস্তা খারাপ সেটাকেও গালি দেবে,
দেয়ালকেও গালি দেবে,
দেয়ালকেও গালি দেবে, মানে এটা অভ্যাসে পরিণত
বৃষ্টি
হয়ে যায়,
হচ্ছে বৃষ্টিকেও গালি,
বৃষ্টি গালি দেবে, মানে অনেক সময় দেখা যায় তার কথার ধরনটা এমন যে গালি দিয়ে আর শুরু হয়,
গালি দিয়ে শুরু হয়।
তার যদি মানে চিন্তাধারা বা তার যদি মন মানসিকতা যেটা রয়েছে সেটা বিপরীত হলেই তার কথা বের হবে কিসের মাধ্যমে,
গালির
গালির
মাধ্যমে।
মাধ্যমে। আমির হোসেন বলেন যে আজকে গালির দুটা বাক্য বলা তো সহজ, কিন্তু কাল কিয়ামতের দিন এর যখন আজাব ভোগ করবে, শাস্তি ভোগ করবে, বরং বলা হয়েছে যে জাহান্নাম, জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে তার মুখের দুর্গন্ধের কারণে জাহান্নামীরা পর্যন্ত বলবে যে এটা কাকে আনা হয়েছে,
গালিদা তার মুখের দুর্গন্ধের
জি।
কারণে আহা আল্লাহ।
তো এই জন্য যে বিষয়টা যে গালি দেওয়া আমাদেরকে বন্ধ করতে হবে, আর অনায়াস আসলে কিছু বিষয় আছে যে আপনি যেটা বলে হাই সোসাইটি নামের যারা বসবাস করে তারা কিন্তু দু চারটা গালি যখন দেওয়া হয় তো এটাকে তারা গালি হিসাবে নেয় না, দেখা যায় যাকে গালি দিচ্ছে সেও তো একই অবস্থা, তো এইভাবে দেখা যায় একটা পরিবেশ, তো সে গালি মনে করুক বা না করুক, ইসলাম যদি কোনো বিষয়কে বলে হয় যে হ্যাঁ এটা গালি, তাহলে গালি মনে করতে হবে, অকথ্য ভাষাই মনে করতে হবে, অশ্লীল ভাষাই মনে করতে হবে, এটা থেকে বের হয়ে আসার কোনো,
ইসলামে অশ্লীলতা বলতে কোনো জায়গা নেই,
জায়গা নেই,
অশ্লীলতার জায়গা নেই, শালীনতার জায়গা হচ্ছে, শালীনতার ধর্ম হচ্ছে ইসলাম, শান্তির ধর্ম ইসলাম। আপনি কাউকে বিশেষ করে মনোয়ার ভাই দেখবেন, ফর এক্সাম্পল কোনো কোম্পানি হোক, ফ্যাক্টরি হোক, যারা উপরস্থ কর্মকর্তা থাকে, সুপারভাইজার বলেন, লাইনম্যান বলেন, আপনার কোয়ালিটি কন্ট্রোলার বলেন, আরো অনেক মানে ম্যানেজার বলেন, অনেকগুলো পদ রয়েছে,
পদ রয়েছে,
তো তাদের যারা কর্মচারী নর্মাল ওয়ার্কার যারা থাকে না, তো তাদেরকে গালি দিয়ে কাজ করানো হয়। তো একে তো গালি দিয়ে কাজ করানো, গালিটা তো দেয়া হচ্ছে, কিন্তু ওই যে মুসলমানকে গালি দেয়া হচ্ছে, দেয়ালকে গালি দিল তো দেয়াল থেকে তো কোনো সমস্যা হচ্ছে না, দেয়ালের তো আপনার
প্রতিবাদ করার
প্রতিবাদ
কোনো ক্ষমতা নেই,
ক্ষমতা নেই, কিন্তু আপনার একজন মুসলমানকে গালি দেয়া তার দিলকে ভেঙে দেয়া, তার মনে কষ্ট দেওয়ার একটা মাধ্যম।
এখানে মুসলমানকে যখন দিল মানুষকে, তো তার মনে কষ্ট পেল, হ্যাঁ, তার থেকে ক্ষমা চাওয়া উচিত এবং ক্ষমা চাইতে হবে, আর তবা তো করবেই, আল্লাহ তাআলা নিষেধ করেছেন গালি দিতে, আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছেন,
অমান্য করা
মুসলমানের দিলে কষ্ট
কবিরা
দিয়েছেন
গুনাহ,
যে অকথ্য
তওবা
ভাষা
করুন।
বলেছে। তো এই ক্ষেত্রে যে যদি দেয়ালকে দিল, আপনি যেটা বলেন বৃষ্টি হচ্ছে, এখন তার বৃষ্টির প্রয়োজন নেই, কিন্তু সে বৃষ্টিকে নিয়ে
গালি শুরু
খারাপ
করে,
কথা বলা শুরু করলো, তো এখন বৃষ্টি গাছে তোর মাপ চাইতে পারবে না, দেয়ালের কাছে মাপ চাইতে পারবে না, কিন্তু তাকে তওবা করতে হবে এই জন্য যে আল্লাহ পাক তো এই জবান এই জন্য দেয়নি,
গালি দেওয়ার জন্য
গালি
বলা,
দেওয়ার জন্য না। তো এই যে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করেছে, তো সেজন্য তাকে তওবা করতে হবে। আর আরেকটা বিষয় হলো এখানে যে যখনই এই প্রবণতা জাগে গালি দেওয়ার, তখন আল্লাহ তাআলার যে আজাব সেটার ভয়টাকে অন্তরে রাখা, সেই বিষয়টা চিন্তা করা যে আজকে আমি তো সহজ ভাষায় দিচ্ছি, কালকে এর আজাব কি আমি সহ্য করতে পারবো কিনা। তো এইভাবে চেক করা, আর নিজে নিজে অনেক সময় চেক করা যায় না গালি দেওয়ার বিষয়টা। এই জন্য ঘরের কাউকে, আমির রসুল প্রায় বলেন যে কাউকে এমন একজন ব্যক্তি যাকে আমার খুব ভালো লাগে, আমি খারাপ এটা আমি জানি, কিন্তু আমি জানি অমুক খুব ভালো, তার সামনে অপরাধমূলক কাজ করতেও ভয় লাগে, আমি তাকে বলে দিই ভাই আপনি আমার যত ত্রুটি দেখবেন আমাকে সংশোধন করে দেবেন। তো এইভাবে দেখা যায় ওই
এক মুমিন আরেক মুমিন আয়না স্বরূপ
আয়না
বলা হয়েছে
স্বরূপ,
হাদিসের মধ্যে,
জি। তো
ঠিক না?
এখন সে যদি আমাকে ভুল ধরিয়ে দেয় আর তাকে আমি ডিউটি লাগিয়ে দিই তবে নিয়েতে, সে কিন্তু অবশ্যই আমাকে
আপনি
ভুল ধরিয়ে দিবে।
আপনি ডিউটি লাগার কথা বলেছেন, এখন তো কেউ কারো যদি ভুল ধরে দেয় না তাহলে তার উপর নারাজ হয়ে যায়।
না এটা তো ঠিক আছে, আমাদের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা অন্যের ভুল বেশি ধরতে থাকি,
হ্যাঁ, নিজের
যার
সমালোচনা বেশি
কারণে
করি,
নিজের
ভুলটা আমরা
সমালোচনা
দেখি
করতে
না।
পারি না। আমি যেটা বলবো দর্শকদের উদ্দেশ্যে, যে গালি যদি দিতে হয় আমাকে নিজেকে গালি দেওয়া উচিত, ওই গালি না যে নিজেকে বলা যে তুমি তো মিথ্যা বলো, তুমি তো মিথ্যুক, নিজেকে বলা, তখন একটা আওয়াজ
নিজের
আসবে,
সমালোচনা করা,
নিজের সমালোচনা করা, তো এইভাবে তুমি তো মিথ্যুক, তুমি তো এটা করো, তুমি তো এটা করো, তুমি তো অপচয় করো, এইভাবে যখন নিজেকে ধিক্কার দিতে থাকবে, নিজেকে নিয়ে গবেষণা করতে থাকবে, অপরকে দেখার সুযোগই থাকবে না, গালি দেওয়ার প্রবণতাই কমে যাবে, পাশাপাশি নিজের আত্মশুদ্ধি অর্জিত হবে।
মূলত হাদিসের মধ্যে আসছে সারমর্ম যে মুসলমান সে না যার হাত পা মুখ শরীর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অন্য মুসলমান কষ্ট পায়।
জি
তো মুসলমানই বলা হয়নি না, মুসলমানের পরিচয় হচ্ছে যে আমার থেকে কেউ কষ্ট পাবে না। মুসলমান বলা হয়েছে যে আমি মুসলমান, বাংলাদেশে রয়েছি এক প্রান্তে, অন্য প্রান্তে যদি অন্য কোনো মুসলমান সে কষ্টে থাকে তাহলে আমি ওই কষ্টটা আমার মধ্যেও আসবে। কিভাবে আসবে? যদি আমার হাতের মধ্যে কোনো কাঁটা বিঁধে যায়, আমার সর্বশরীর অসুস্থ বোধ হয়, ব্যথা লাগে, তো অন্য মুসলমান ভাই যদি কষ্ট পায় তো আমাকেও সেভাবে ব্যথা লাগবে। তো মুসলমানের মুসলমান মুসলমান ভাই ভাই কোরআনে পাকের মধ্যে এসেছে না?
একজন মুসলমানকে দেখলে কিন্তু আরেকজন মুসলমান নিশ্চিত হয়ে যাবে যে তার দ্বারা আমার কোনো ক্ষতি সাধন হবে না,
হবে না,
হাতের দ্বারা হোক, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হোক,
মুখ দ্বারা
জবানের
হোক,
দ্বারা
জবান
হোক,
দ্বারা
মানে
হোক।
জান মাল সবকিছু সালামত।
আপনি
এরকম আমি দুটো বিষয় বলবো এখানে পাবো, যে মুসলমানদের বৈশিষ্ট্য কখনই এটা ছিল না যে কাউকে কষ্ট দেয়া,
কষ্ট দেয়া,
যে সাহাবায়ে কেরামদের এক দল ছিল, তারা শুধুমাত্র এজন্যই ঘর থেকে বের হতো যে গিয়ে আমি মুসলমানদেরকে সালাম করব, যে
সুবহানাল্লাহ।
সালামতি নিরাপত্তার যে বাণী পয়গাম
সালাম
শান,
দেওয়ার মানে কি? সালাম
জি
দেওয়ার নিয়তের মধ্যেও আসছে যে আপনি যখন কাউকে সালাম দিবেন তো এই নিয়ত করুন আগে,
জি
সালাম দিয়ে আপনার উপর আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষণ করুক আল্লাহ
জি
তাআলা।
জি
তো আপনি এই নিয়ত করুন যে তার মাল সম্পদ ইজ্জত সবকিছু আমার থেকে নিরাপদ,
জি
মানে আমার থেকে কোনো ক্ষতি হবে না, এই নিয়ত করে তাকে সালাম দেয়া,
জি এই নিয়ত করা, বাহ্যিক অর্থ তো শান্তি বর্ষণ এটা
শান্তি বর্ষণ
আছেই, কিন্তু অভ্যন্তরে এই নিয়তটা হয়ে
রাখা।
যায়। আর একটি ছোট্ট ঘটনা বলবো খুব সুন্দর, কোনো এক সময়ের কথা, রাস্তা দিয়ে পথিক যাচ্ছে, তো এর মধ্যে বিধর্মীদের কিছু লোক যাচ্ছিলেন, তো রাস্তার মধ্যে একটি মানে কষ্টদায়ক বস্তু পড়েছিল, তো সেই সময় এটা দেখে এক বিধর্মী অতর্কিত ভাবে বলে উঠল, আহ মনে হয় এই পথ দিয়ে কোনো মুসলমান যায়নি।
আচ্ছা,
মানে সে এটা বোঝাতে চেয়েছে যদি কোনো মুসলমান এই পথ দিয়ে যেত তো
তাহলে এই
অবশ্যই
কষ্ট
কষ্টদায়ক বস্তু থাকতো না,
থাকতো না।
কারণ মুসলমানদের কাজ হলো যে নিজের পরিশ্রমের মাধ্যমে নিজের নিজেকে এই কাজে নিয়োজিত করা যাতে মানুষের কষ্ট দূর হয়। অর্থাৎ মুসলমান যদি এই কষ্টদায়ক বস্তু দেখতো সে অবশ্যই এটাকে সরিয়ে দিত যাতে মানুষ কষ্ট না পায়।
আর এক মুসলমানকে গালি দিবে এটা তো কখনোই সম্ভব না।
জি
তো এখন যে কালচার হয়ে গিয়েছে বন্ধু বান্ধবের আড্ডার মধ্যে, এক বন্ধু আরেক বন্ধুকে গালি দিয়ে কথা বলে, কেমন আছো জিজ্ঞেস করে গালি দিয়ে, এই কালচার বন্ধ হওয়া দরকার আমাদের।
জি
আর এই ধরনের বন্ধু আমাদের না থাকাই উত্তম। যেন সোহবতে সলেহ তোরা সলেহ করুন, সোহবতে তলেহ তোরা তলেহ করুন। সৎ সঙ্গ যদি আমরা অবলম্বন করি তাহলে আমরা ভালো কিছু শিখবো, অসৎ সঙ্গ অবলম্বন করলে আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। তো সেজন্য এ ধরনের যে আড্ডা রয়েছে সেই আড্ডা থেকে নিজেকে বাঁচানো উচিত। নিজেকে কারো গালির পাত্র কেন বানাবো আমরা? কেউ আমাকে গালি দিবে কেন? দরকার নেই, সে ধরনের বন্ধু আমার দরকারই নেই। আর ঘরের মধ্যেও স্বামী স্ত্রীকে গালি দেয়া, স্ত্রী স্বামীকে গালি দেয়া, কোনো একটু হয়ে গেলেই আপনার স্ত্রী স্বামীকে গালি দেয়, তার মা বাবা তুলে গালি দেয়া, আবার স্বামী স্ত্রীকে গালি দিবে তার মা বাবা তুলে গালি দেয়া, এই ধরনের কালচার যদি কারো ঘরে থাকে আল্লাহর ওয়াস্তে এগুলো বন্ধ করুন, এগুলো ঠিক না। সন্তানকে গালি দেয়া, এখন এগুলো মাদান চ্যানেলের মধ্যে লাইভ বলাও, মানে কি কি গালি, কি কি ধরনের গালি দিচ্ছে আর কি সমাজের মধ্যে। আল্লাহ
আসলে গালির বিষয়টা বা অকথ্য ভাষা অশ্লীল ভাষা বলেই দর্শক বুঝতে পারবে যে কি ধরনের কথা, এটা অঞ্চল ভিত্তিতে বিভিন্ন
অঞ্চল
কথা
ভিত্তিক
হয়ে থাকে।
কথা হয়ে থাকে।
তো আমি এখানে দুটা বিষয় বলবো, যে যারা বলে যে আজকে ব্যবসা প্রতিষ্ঠান কর্মচারী ইত্যাদি গালি ছাড়া চালানো যাবে না, তাদেরকে বলবো যে অনেকে বলে যে এই সাংগঠনিক ভাবে ব্যবসা করছে, এখানে তো কর্মচারীদের অধীনস্থদেরকে গালি না দিলে কাজই করবে না।
জি
আসলে এই কনসেপ্টটা ভুল।
আচ্ছা,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিল, তাদেরকে শুধু মহাব্বতের ভাষা মাধ্যমেই তারা গর্দানকে কাটিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। আজকে বর্তমানে দেখুন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের আদর্শে, আদর্শ নিয়ে যে সংগঠন দাওয়াত ইসলামী সারা দুনিয়ার মধ্যে কাজ করে যাচ্ছে, সেই আমির আহলে সুন্নাহর সেই মহাব্বত ভরা আন্দাজ আখলাক উত্তম চরিত্রের মাধ্যমে যারা প্রশিক্ষণ নিয়ে সারা দুনিয়ার সুন্নাতের বাণী পৌঁছে দিচ্ছে, কোরআনুল কারিমের বাণী পৌঁছে দিচ্ছে, তারা কোন ভাষা ব্যবহার করছে? তারা তো সেই নবী সাদের মুস্কি হাসি ব্যবহার করছে, তারা তো খুব সুন্নাতে কারিমা সুন্নাত আদব অনুযায়ী কথা বলা সেই পদ্ধতি অবলম্বন করে করে আজকে সারা দুনিয়ার মধ্যে কাজ করে করে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ এই মাদানী মহলে থেকে তারা নিজেরও নেকির কাজ করে যাচ্ছে, অপরকে দাওয়া দিচ্ছে, এখানে তো গালি দেওয়ার প্রয়োজন নেই। তো যে কাজ হয় না এটার বুঝার জন্য বাস্তব দৃষ্টান্ত হলো দাওয়াত ইসলামী সারা দুনিয়ার 200টা দেশের উপরে। এটা আর আরেকটি এখানে কথা বলবো যে ভালো ব্যবহারের বিকল্প নেই এই ফিতনার জামানার মধ্যে। মুফতি কাসিম সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া একটি খুব চমৎকার ঘটনা বলেছিলেন, সংক্ষেপে বলবো
জি,
যে একটা প্রতিষ্ঠানের মধ্যে খুবই মানে অধঃপতনই দেখা যাচ্ছে, অধঃপতন সব দিকে, মানে যেটা বলে গালাগালি মনমালিন্য ইত্যাদি ইত্যাদি, আর অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হচ্ছিল। তো এক ব্যক্তি বলল যে আমি আপনার এই প্রতিষ্ঠানের চেহারা 1 বছরে পাল্টে দিব, কিন্তু শর্ত আমি 1 বছর বা 6 মাস সে একটা সময় বলেছিল যে এই সময় আমি যেমন মতো কাজ সেই অনুযায়ী কাজ করতে হবে।
আচ্ছা,
তো এটা বলার পরে সবাই অবাক, এত বছর ধরে প্রতিষ্ঠান অধঃপতন বা অবনতির দিকে যাচ্ছে আর সে 1 বছরের মধ্যে বা নির্ধারিত সময়ের মধ্যে সে ই করে দিবে। তো ঠিক আছে, যদি হয় উন্নতি আমরা করব। তো তিনি বললেন যে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত প্রাতিষ্ঠানিক সকল কর্মচারী কর্মকর্তা পরিচালক বৃন্দর কাজ হবে একে অপরকে মুস্কি হেসে আন্তরিকতার সাথে সালাম মুসাফা করা, মানে যে যার সাথে কথা বলবে হেসে কথা বলবে, সালাম মুসাফা এভাবে কথা বলবে, এর ব্যতিক্রম যেন হয়। বাকি উন্নতির যে বিষয় সেটা আমি দেখব। এখন সকলেই এই শর্ত হেসে কথা বলতে হবে, সালাম দিতে হবে মুসাফা। এখন দেখা গেল যেই কারণে প্রতিষ্ঠানে অবনতি ছিল সেটা কি ছিল, যে দিল গালি, গালি দিয়ে তাকে বললো কাজ করো, তার অধীনে 10 জন ছিল, এখন তার মোট খারাপ, সে গিয়ে আরো এক ধাপ মানে
এগিয়ে
এগিয়ে বলল। এখন দেখা যায় প্রত্যেকটা মহলের মধ্যেই বদদোয়া গালাগালি গিবত পরনিন্দা এর মাধ্যমে যেমন বিষাক্ত হয়ে গিয়েছিল পরিবেশ, যখন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টির মধ্যে সুন্নতে কারিমা সেখানে চালু হয়ে গেল,
আল্লাহ
একে অপরকে মুস্কি হাসি দোয়া সালাম এর মধ্যে দেখা যায় যে আল্লাহ তাআলার রহমত পাওয়ার একটা মাধ্যম হলো,
সেখানে গালি হচ্ছে কারণ আল্লাহ তাআলার রহমত কোত্থেকে আসছে?
জি, অল্প সময়ের মধ্যে যে সেই প্রতিষ্ঠানের চেহারা পাল্টে গেল, সবার মধ্যে মহাব্বত সৃষ্টি হয়ে গেল এবং অর্থনৈতিক দিক দিয়ে তারা উন্নতির দিকে ধাবিত হয়ে গেল।
আল্লাহ তাআলা বরকত দিক। আমরা আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ যে গালি দিয়ে নয়, মুস্কি হাসির মাধ্যমে, হুসনে আখলাক, উত্তম চরিত্রের মাধ্যমে কাজ আদায় করব। নিজের ঘরের মধ্যেও আমরা গালি দিব না, নিজের স্ত্রীকে, মা বাবাকে, সন্তানদেরকে গালি দিব না, শত কষ্ট হলেও, কষ্ট যতই দিক না কেন আমরা সহ্য করব। আমরা কষ্টকে গালির মাধ্যমে এটাকে রিপ্লাই করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো, আমল করার তৌফিক দান করো। অনেক কলও রয়েছে, সবাই অনেকক্ষণ ধরে বসে আছেন, ইনশাআল্লাহ কালাম আমরা শ্রবণ করব। কিছু কল আমরা নিয়ে নিই, যে কল চালিয়ে দিন।
বলছিলাম জামালপুর থেকে, আমি আপনাদের অনুষ্ঠানে অনেক ভালো লাগতো, এখনো দেখতেছি আপনাদের অনুষ্ঠানটা, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগ।
ভালো লাগছে মাশাআল্লাহ। নেক্সট কল,
নেত্রকোনা ডিস্ট্রিক্ট, আপনার মাদানি চ্যানেলকে অনেক ধন্যবাদ জানার পক্ষ থেকে। এই যে মানুষকে সুর রাস্তা দেখানোর জন্য আপনারা চ্যানেল খুলে রাখেন, অনেক মানুষ পরিবর্তন হইতেছে আপনাদের এই অনুষ্ঠান দেখে, আমিও অনেকটা পরিবর্তন, আমার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা খুব খুব বারাকাত দান করুক এবং ইস্তেকামত, স্থায়িত্ব নসিব করুক। যে পরিবর্তন পরিবর্তন হচ্ছে মাদানি চ্যানেল দেখে, কেউ নামাজি হচ্ছে, কেউ আশিক রসুল হচ্ছে, কেউ রোজাদার ছিল না রোজাদার হচ্ছে, কেউ মাওয়ান আফরমান ছিল এখন ফরমাবরদার হচ্ছে, কেউ স্বামীর খিদমত করতো না স্বামীর খিদমত করছে, কেউ পর্দাশিলা ছিল না এখন পর্দাশীল হচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিক সকলকে এবং ইস্তেকামত নসিব করুক। দেখতে থাকুন এবং অন্যকে দাওয়াত দিতে থাকুন মাদানি চ্যানেলকে। জি, নেক্সট কল।
আমার নাম হলো ইদ্রিস, আরিফা থেকে বলতেছি, মানিয়ন জেলা। নতুন মাদানি চ্যানেল দেখি পুরো ফ্যামিলি, চ্যানেলটা দেখতে খুব ভালো লাগে।
আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বারাকাত নসিব করুক। নেক্সট,
আমার নাম মোহাম্মদ মোহন হাওলাদার, চাবান নবীনগর থেকে বলছি। আমরা আপনার এই চ্যানেলে নিয়মিত দর্শক ইনশাল্লাহ, আমার ঘরে অন্য কোনো চ্যানেল চলে না, মাশাআল্লাহ সবকিছু অনুষ্ঠান আপনাদের ভালো লাগে, আর কোনোটাই মিস করি না। আমরা ঘরে সবাই জ্বরে অসুস্থ, দোয়া চাচ্ছি।
আল্লাহ তাআলা আপনাদের সকলকে শিফায় আজিলা কামিলা নাফিয়া দান। যারাই দর্শক শ্রোতা রয়েছেন অসুস্থ, ঘরের মধ্যে অসুস্থ, আল্লাহ তাআলা তার ইবাদত বন্দি করার জন্য আমাদের সকলকে শিফায় আজিলা কামিলা নাফিয়া দান করুন।
আমিন আমিন।
জি, নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ তানভীর, আমি বরিশাল থেকে বলছি। আমি আজকের যে অনুষ্ঠান ইলিম ও হিকমতের বাণী, এই অনুষ্ঠানটি আমি প্রতি সপ্তাহে দেখার চেষ্টা করি এবং আমার খুব ভালো লাগে। ইলিম ও হিকমত সম্পর্কে আমি এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পারি। মাদানি চ্যানেলকে এই ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও কল করার জন্য ধন্যবাদ। যারা আমাদেরকে অভিমত পাঠিয়েছেন, যারা পাঠাচ্ছেন, সকলকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুক।
আমিন।
সময় ক্ষেপণ করবো না, টাইম আমাদের হাতে আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। সোহেব ভাই থেকে কালাম আমরা শ্রবণ করি। জি সোহেব ভাই।
এবং মাদানী চ্যানেল বাংলার দর্শক বৃন্দ, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালোবার নিয়ত করে নিই যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আসুন সর্বপ্রথম সকলে মিলে দুরুদ পাক পাঠ করে নিই। সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা হাবিবিনা, সল্লি আলা মুহাম্মাদিন, সল্লি আলা শাফিইনা, সল্লি আলা করিমিনা, সল্লি আলা মুহাম্মাদিন। লগছে এমন হয়তো নবে ডাকবে মদিনায় মোরে, লগছে এমন হয়তো নবে ডাকবে মদিনা
রে লাগছে এ মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে লাগছে এ মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে হৃদয় ব্যথা দেখাবো আমি তারে গিয়ে শেতা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে তিনি যদি চান দিবে দয়ার নজর মোর পানে তিনি যদি চার দিবে নে মন দয়ার তার মোর পানে চোখের ধারায় বইবে নদী হয়তো বীর হবারে চোখের দ্বারায় বইবে নদী হয়তো বীর হবারে মরণ যেন হয় গো আমার সবুজ গুম্ব জের নিচে মরণ যেন হয় গো আমার সবুজ গুম্ব জের নিচে চির তোরে শুয়ে যাব শাহি সে দরবারে চির তোরে শুয়ে যাব শাহি সে দরবারে কাপে লামোদের যাবে জন্নাতে বড় জোর শের সাথে কাপে লামোদের যাবে জন্নাতে বড় জোলো শের সাথে ইয়া রাসূলুল্লাহ হরদনে পড়বে সাড়া চারি দিকে ইয়া রাসূলুল্লাহ হরদনে পড়বে সাড়া চারি দিকে হাশরের মাঠে নিজেকে আমি রাখব ধরে কে মনে হাশরের মাঠে নিজেকে আমি রাখব ধরে কে মনে এসো কাছে আতারে শো ডাকবেন যখন দয়া ভরে এসো কাছে আতারে শো ডাকবেন যখন দয়া ভরে লাগছে এমন হয়তো নবী ডাকবেন মদিনায় মোরে গিয়ে শেতা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে
সাল্লু আলা হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিগত মাদানী মুযাকারাগুলোতে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, যার মধ্যে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করে ফেলেছি, আরও অনেকগুলো বিষয় রয়েছে, কিন্তু টাইম আমাদেরকে বলছে যে কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিতে হবে। এর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আরেকটি বিষয় যেটা আমাদের সমাজে হাতেম তাই বলে একটা কথা আমরা শ্রবণ করে থাকি, আমরা অনেককে এক্সাম্পল দিয়ে থাকি, উদাহরণ দিয়ে থাকি যে হাতেম তাই সে অনেক বড় কি ছিল, সখী ছিল, দান খয়রাত করত, এভাবে আমরা ছোট আমাদের সন্তানদেরকে বলে থাকি। কিন্তু মূলত হাতেম তাই এনে তো অমুসলিম, মুসলমান ছিল না।
হাতেম তাই সে দান করার যে প্রবণতা সেদিক দিয়ে সে খুব প্রসিদ্ধি লাভ করেছিল। হাতেম তাই বিষয়ে রয়েছে যে আসলে আমাদেরকে দেখতে হবে যে বিধর্মী যারা রয়েছে তাদের মধ্যে একজন হলো হাতেম তাই, সে ইমান গ্রহণ করেনি, তবে তার দান করার বিষয়টা প্রসিদ্ধি লাভ করেছিল। তো হাতেম তাইয়ের ঘটনা রয়েছে, বিভিন্ন ঘটনা রয়েছে, আমরা ছোটবেলা থেকে এটা থেকে অনুপ্রাণিত হয়েছি দান করার বিষয়ে। কিন্তু মনে রাখতে হবে যে আমরা মুসলমান, মুসলমানদের নবী সমস্ত সৃষ্টিকুলের নবী, আমাদের নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে বেশি দানবীর আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আর কেউ ছিল না, হবেও না। তো মুসলমানদের যখনই আমরা কোনো উদাহরণ পেশ করব, কোথাও উদাহরণ দিব, তো আমাদের মুসলমানদের মধ্যে দেওয়া উচিত। আমির আল হাসান আরো চমৎকার বলেছেন যে আহলে বাইত নবীর যে বংশধর রয়েছে তাদের মতো দানবীর থাকলে দেখান, তারা তো নিজে না খেয়ে অন্যকে বিতরণ করে দেয়। আর একটি ঘটনা রয়েছে, হাতিম তাই এর মেয়ে বন্দী হয়েছিল মুসলমানদের এক ধর্মীয় যুদ্ধের মধ্যে। তো তিনি বলেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমার পিতা তো খুব দানবীর ছিল, তো সেই বিষয়টা তুলে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সে কিছু অবকাশ বা সুবিধা বা ছাড় পাওয়ার আবেদন করেছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়েছিল যে তোমার পিতা যদি মুসলমান হতো তো তোমার পিতার জন্য দোয়া করতাম। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যে দান করত এই বৈশিষ্ট্যটা তার ভালো লেগেছিল, কিন্তু যেহেতু মুসলমান ছিল না তো সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি মুসলমান হতো তো দোয়া করতাম, একটি বিষয়। দ্বিতীয়ত নিগ্রানের সুরা এই প্রসঙ্গে খুব কথা বলেছিলেন যে বর্ণাকারী বর্ণনা করেন কতটুকু সত্য মিথ্যা বা আল্লাহ আল্লাহ রাসুলই ভালো জানে, যে আশিকে রাসুলের সামনে একজন বলছে যে হাতিম তাই অনেক দানবীর ছিল, কিভাবে ছিল যে তার যে বাড়ি ছিল বা তার যে জায়গা ছিল সেখানে অনেকগুলো গেট ছিল, দরজা। তো এখানে একজন মানে সেখানে একজন ব্যক্তি এক দরজা দিয়ে আসতো, তাকে দান করা হতো, আবার সেই ব্যক্তি অন্য জায়গা থেকে আসতো, দান করা হতো। তো এইভাবে দান করতো, দান করার পরে আপনার যত দরজা দিয়ে এসেছে প্রত্যেক দরজা দিয়েই হাতিম তাই তাকে দান করেছে। কেন এসেছে একই ব্যক্তি কোনো জিজ্ঞাসা করেনি। তো প্রিয় দর্শক, যখনই এরকম জিজ্ঞাসা করেনি তখন ওই ব্যক্তি বলল এমন ছিল হাতিম তাই দানবীর। তখন আশিকে রাসুলকে বলল শুনে যে তিনি তো সে তো হাতিম তাই ছিল, যে সে দান করেছে, একবার দান করেছে, সে দান এর মধ্যে তার প্রয়োজন মিটে নাই, সে তাকে বারবার আসতে হয়েছে। আর শোনো, মুসলমানদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন সাখী, তিনি এমন দানবীর,
আল্লাহ,
যে তিনি একবার দান করলে এত দিতেন যে দ্বিতীয়বার আসার প্রয়োজন হতো না।
আসলেই আমরা অমুসলিমদের কেন উদাহরণ দিতে যাব, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতে আতহারদের অবস্থা দেখুন, হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন, এরপরে আপনার সাহাবাই কিরামদের মাঝে
সুবহানাল্লাহ
সিদ্দিক আকবর বলেন,
ওসমান গনি
রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আকাবিরদের, আমাদের ইসলামের যে মূল রয়েছে তাদের উদাহরণগুলো দেওয়া তৌফিক দেন, অনেকগুলো বিষয় রয়ে গিয়েছে। সাহাবিদের বিশেষ করে মর্যাদা সম্পর্কিত কিছু বিশেষ বয়ান করার কথা ছিল, আমরা আজকের পারছি না। আশা করছি আল্লাহ তাআলা যদি সুস্থ শরীর রাখেন, আগামী অনুষ্ঠানে আমরা এই বিষয়টা আমরা নেওয়ার চেষ্টা করবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি
ওয়াসাল্লাম। অলির শোভা দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়।